الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আরো একবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের প্রতিটি বিষয়ে একটি করে বিষয় রাখা হয় প্রতিটি এপিসোডের মধ্যে। যে বিষয়গুলি নিয়ে আলোচনা আমরা করে থাকি তা হচ্ছে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ নিয়ে। অর্থাৎ নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সকল জাহানের জন্যই তিনি অনুগ্রহ স্বরূপ দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই জগতে অর্থাৎ বিশ্ব জগতে বিশ্ব জাহানের জন্য তিনি রহমত স্বরূপ অনুগ্রহ স্বরূপ দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ কাদের কাদের উপর নবী পাক রহমত নিয়ে অনুগ্রহ নিয়ে আসছেন আমরা এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজিয়ে থাকি ইনশাল্লাহ। আজকেও একটি বিষয় আমরা অনুষ্ঠানের মধ্যে চুজ করেছি আর সেটি হচ্ছে যে এমন কিছু আমল রয়েছে যেই আমলের মাধ্যমে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ পাওয়া যায়। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আমরা শ্রবণ করব আর ওই বিষয়টি হচ্ছে নামাজিদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ। অর্থাৎ যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, সর্বদা নামাজের মধ্যেই লিপ্ত থাকে, যারা নামাজকে বেশি ভালোবাসে, পছন্দ করে, এদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া করেছেন, কতটা অনুগ্রহ করেছেন, এদের ফজিলত কেমন হয়েছে, নবিয়ে পাক কি ইরশাদ করেন নামাজিদের বিষয়ে ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম থেকে আমরা শ্রবণ করবো, ইনশাল্লাহ আরজ করবে। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে তিনবার ও রাতে তিনবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব এটা হয়ে যাওয়া যে ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মাঝেও আমরা প্রতিটা দিন, আমাদের এমন কোনো দিন নেই যেই দিনে আমাদের গুনাহ অতিবাহিত না হয়। প্রতিটা দিন আমাদের জীবন থেকে গুনাহ আর গুনাহই হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাই আমাদের আমল নামা থেকে গুনাহকে দূর করার জন্য, আমরা যদি চাই আমাদের আমল নামা থেকে গুনাহকে মাফ করানোর জন্য, তাহলে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করতে হবে। যে যত বেশি দুরুদ পাঠ করবে তার আমল নামা থেকে তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে। তো আসুন না আমরা এখন থেকেই নিয়ত করে নিই যে আমরা যেখানেই থাকবো ইনশাল্লাহ বেশি পরিমাণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করব। আসুন আমরা অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরুদ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানের মধ্যে শিক্ষণীয় যেই সকল বিষয়ে মাদানী ফুল আমরা পাব তা নিজের উপর আমল করব ইনশাল্লাহ, পাশাপাশি অপর ইসলামী ভাই মুসলমানের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাবজাল। কারণ প্রতিটা প্রোগ্রাম থেকে ইলমে দিন অর্জন করা হয়। তো আমরা যদি ইলমে দিন অর্জন করি, যদি সেটার উপর আমল না হয়, তাহলে এর জন্য কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহিতা করতে হবে। কাল কিয়ামতের দিন আমরা এটাও জানি যে আল্লাহ পাক পাঁচটি প্রশ্ন করবে বান্দাকে, এর মধ্যে এটাও করা হবে যে তোমার ইলম অনুযায়ী অর্থাৎ জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। তো আমরা আজকে ইলমে দিন অর্জন করছি মাদানী চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মেহফিলের মাধ্যমে। তো ইলমে দিন তো অর্জন করছি, শিখে নিচ্ছি, কিন্তু আমল করছি কি না সেটা দেখার বিষয়। তো নিয়ত করি যে আমরা ইনশাল্লাহ যা শিখব, যা জানবো ইনশাল্লাহ, তা শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমরা আমলও করবো ইনশাল্লাহ, পাশাপাশি অপরের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমাদের আজকে যে বিষয় রয়েছে নামাজ আদায়কারীদের প্রতি নবী পাকের অনুগ্রহ কেমন, নামাজের কি ফজিলত রয়েছে, নামাজ কীভাবে আদায় করতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ইরশাদ করে গিয়েছেন আমরা ইনশাল্লাহ শ্রবণ করবো, পাশাপাশি আল্লাহ পাকও বান্দাকে নামাজের বিষয়ে কুরআনে পাকের অসংখ্য জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। আমরা ইনশাল্লাহ শুনবো এই বিষয়ে। জিমান ভাই,
নামাজিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ফজিলত বর্ণনা করেছেন যেটি অধ্যয়ন করলে নামাজ আদায় করার জন্য আমাদের মনেও একটা আকাঙ্ক্ষা জাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নির্দিষ্ট কিছু আল্লাহ তাআলা বিধানাবলী নাজিল করেছেন, আর নামাজের ব্যাপারেও আল্লাহ তাআলা কিছু বিধানাবলী নাজিল করেছেন। কোরআনে পাকের বিভিন্ন জায়গায় নামাজ আদায়ের ব্যাপারে তাগিদ দিয়েছেন, যেমনটি দ্বিতীয় পারা সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, সজাগ দৃষ্টি রাখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি, আর দণ্ডায়মান হও আল্লাহ তাআলার সম্মুখে আদব সহকারে। নামাজের গুরুত্বের অনুমান এই বিষয় থেকে হয় যে জলিল কদর নবী আল্লাহ পাকের প্রিয় নবী হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের এবং নিজের সন্তানদের জন্য নামাজ প্রতিষ্ঠিত রাখার দোয়া করেছেন, আর সেই দোয়া আল্লাহ তাআলা 13তম পারা সূরা ইব্রাহিমের 40 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, যে হে আমার রব প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকেও, হে আমাদের রব এবং আমার প্রার্থনাকে তুমি কবুল করে নাও। এই যে আল্লাহ তাআলা দুইটি ইরশাদ, প্রথমটিতে হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নামাজের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য, পূর্ববর্তী নামাজ এবং মর্দবর্তী নামাজের, আর বলা হয়েছে যে আল্লাহ তাআলা সম্মুখে দাঁড়াও, মালিকের দরবারে এমনভাবে দাঁড়াও আদব সহকারে। আর দ্বিতীয়টি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া। তো এই দুইটি আয়াতে কারিমার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে নামাজের গুরুত্ব কেমন রয়েছে, যে একজন নবী দোয়া করেছে স্বয়ং যে আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তুমি নামাজ কায়েমকারী রাখো, আমার সন্তানদেরকেও রাখো এবং তাদেরকে এটার উপর স্থায়িত্ব দাও। আর আল্লাহ তাআলা বলেছেন যে নামাজকে প্রতিষ্ঠা করো। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নামাজ যারা আদায় করে না এদের ব্যাপারে যে আদব সহকারে দাঁড়ানোর জন্য, কেননা নামাজ হচ্ছে সেই ইবাদত যেটি আল্লাহ তাআলা সন্তুষ্ট জন্য আমি আদায় করছি। আচ্ছা, দুনিয়াতে যেটা হয়, যদি আমরা দুনিয়ার নিয়ম দেখি, কোনো সম্মানিত ব্যক্তির দরবারে গেলে, কোনো সম্মানিত ব্যক্তির সাথে দেখা করতে গেলে আমাদের যে ভাবভঙ্গি থাকে, কথা বলার ধরন থাকে, পোশাক থাকে, শরীরের যে অঙ্গভঙ্গি থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। আর দুনিয়ার কেউ ন স্বয়ং আল্লাহ তাআলার দরবারে যে আমি দাঁড়াচ্ছি সেখানে আমার আদব রয়েছে কিনা নামাজে সেটাও লক্ষ্য রাখা দরকার।
কেমন আদব হওয়া উচিত,
কেমন আদব হওয়া উচিত, আমাদের পোশাক কেমন রয়েছে, আমাদের শরীর কেমন রয়েছে, মাথায় টুপি রয়েছে কিনা, দৃষ্টি কোথায় রয়েছে। আচ্ছা, অনেকের তো এমনও দেখা যায়, কোরআনে কারিমে এটা এসেছে বিভিন্ন আয়াতে মুবারাকার, যেন নামাজের মধ্যে বান্দা অলসতা না করে। আচ্ছা, নামাজের অলসতা বলতে এটা না যে শুধু নামাজকে ছেড়ে দেওয়া, নামাজের সময়কে অতিবাহিত করে আদায় করা, নামাজের অলসতা এটাও একটা যে নামাজের মধ্যে মনোযোগ না থাকা, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো। অনেক সময় দেখা যায় আমরা মসজিদে যাই, এখন কিছু মানুষ পাওয়া যায় যারা মসজিদে গিয়েছে এখন নামাজে দাঁড়াইছে, এখন মসজিদে ফ্যানের দিকে তাকিয়ে থাকে, কেউ লাইটের দিকে তাকিয়ে থাকে, কেউ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো এটা হচ্ছে নামাজের অলসতা। বান্দাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নামাজকে কায়েম রাখার জন্য না, আদায় করার জন্য। আদায় করতে হবে পরিপূর্ণরূপে। এখন নামাজটা আমি নিজের মতো করে আদায় করলাম, নিজেদের ইচ্ছে মতো আমরা নামাজকে আদায় করলাম, আর এর সওয়াব আমরা আকাঙ্ক্ষা করলাম, হয়তো এর মাধ্যমে নামাজ তো আদায় হয়ে যাবে বাহ্যিকভাবে, কিন্তু এর সওয়াব কোনো প্রতিদান আমরা নাও পেতে পারি।
জি জি, আসলে এটাই হাদিসে পাকের মধ্যে এই বিষয়ে কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তার উম্মতিকে কিন্তু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছেন। যেভাবে কুরআনে পাকের মধ্যে আপনি মাশাআল্লাহ বলেছেন যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় নামাজের বিষয়ে বান্দাকে তাগিদ দিয়েছেন,
হ্যাঁ,
যে অসংখ্য জায়গা আমরা জানি এটা। তো আল্লাহ তাআলা তো নামাজ কায়েম করার কথা বলেছেন, কিন্তু স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কিভাবে আদায় করতে হবে ওই প্র্যাকটিক্যাল দিকে
দিয়েছেন,
এবং দৃষ্টি কোথায় থাকতে হবে এটা বুঝিয়ে গেছেন, তাকবীরে তাহরিমা কীভাবে বাঁধতে হবে, রুকু কীভাবে দিতে হবে, সিজদা কীভাবে করতে হবে, তো এটা পুরো প্র্যাকটিক্যালি নবী পাক আমাদেরকে শিখিয়ে গেছেন। যেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে পাকটি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন, তো কিছুক্ষণ পর এক ব্যক্তিও আসলেন, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। তো নামাজ পড়ার পর তখন সেজন পুনরায় আসলো, তখন নবী পাক বলল তুমি নামাজ আবার পড়ে নাও, কেননা তোমার নামাজ শুদ্ধভাবে হয়নি। তো তখন তিনি আবার গেলেন নামাজের মধ্যে, সে আবার এসে হুজুরকে সালাম দিলেন এবং নবী পাক বললেন তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার এবার নামাজই হয়নি।
আল্লাহ,
তো এইভাবে তৃতীয়বার যখন সে আসলো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি নামাজে পরিপূর্ণতা মানে শুদ্ধভাবে তোমার নামাজ আদায় হয়নি, কেননা তুমি সঠিকভাবে তাকবীরে তাহরিমা বাঁধনি, তুমি সঠিকভাবে রুকু দাওনি, সঠিকভাবে সিজদা তুমি আদায় করনি, তো যখনই তুমি তাকবীরে তাহরিমা বাঁধবে সঠিকভাবে বাঁধবে, তিনি নবী পাক তা দেখিয়ে দিলেন কীভাবে বাঁধতে হবে। যখন রুকু দিবে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে, যেমন আমরা সোজা হয়ে দাঁড়াই, অনেকে দেখবেন নামাজের মধ্যে যখন রুকু থেকে উঠে দাঁড়ায় অনেকের ঠিক মতো দাঁড়ায় না, দাঁড়ানোর আগে আবার সেজদায় চলে যায়,
কিন্তু ঠিক মতো সোজা দাঁড়ানোটা
সোজা হয় ওয়াজিব, হ্যাঁ সোজা হয় দাঁড়াতে হবে, তো সেই ব্যক্তিরা সেভাবে দাঁড়ায়নি, তো ওইটাও নবী পাক প্র্যাকটিক্যালি দেখে দিলেন। এরপর তিনি বললেন তুমি যখন সেজদায় যাবে সেজদা থেকে উঠে সোজা হয় তো ওই স্থানে বসবে, তো অনেকেই দেখবেন প্রথম সেজদা দেওয়ার পরে উঠে বসে না,
কিছুটা ঝুঁকে থাকে,
ঝুঁকে থাকে, আবার সে দ্বিতীয় সেজদায় চলে যায়। অর্থাৎ এই যাবতীয় বিষয়গুলি নবী পাক তাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলেন, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরাও উম্মত হয়ে আমরা কিন্তু সেই নামাজগুলি এখনো শিখছি ওইভাবে প্র্যাকটিক্যালি।
তবে এটা আসছে না যে চোর দুই প্রকার,
জি জি,
একটা হচ্ছে সম্পদের চোর আর একটা হচ্ছে নামাজের চোর।
নামাজের
সম্পদের চোর যে কারো সম্পদ চুরি করছে এখন এটার দ্বারা তো বান্দার হক নষ্ট হয়েছে, আর আরেকটা হচ্ছে যে নামাজের চোর সেটা কিরকম যে সে রুকুকে সঠিকভাবে না করা, সেজদারকে সঠিকভাবে না করা, আপনার যে তাকবীরে তাহরিমা রয়েছে, নামাজের কেরাত রয়েছে, সুরা রয়েছে, দোয়া রয়েছে, দুরুদ সালাম রয়েছে, আপনার হেয়াত রয়েছে, তাসবি রয়েছে, সেগুলোকে সঠিকভাবে আদায় না করা, এটা হচ্ছে কি নামাজের চোর। অর্থাৎ তাড়াহুড়া করা, তাড়াহুড়া করে কোনো মতে নামাজটাকে শেষ করে দেওয়া, সালাম ফিরে নামাজটা শেষ করে দেওয়া, এটা হচ্ছে নামাজের চোর।
এটা সবচেয়ে বড় চোর,
সবচেয়ে বড় চোর। আর নামাজের চোর কিন্তু বান্দার কোনো হক নষ্ট করতেছে না, নামাজের চোর সঙ্গে আল্লাহ তালার হককে নষ্ট করতে।
আমাদের দর্শকবৃন্দ, আমাদের সকলকেই সচেতন হতে হবে, কারণ নামাজের ব্যাপারে আমরা এই হাদিসে পাকটি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই এই হাদিসে পাকটি জানে যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের বিষয়ে প্রশ্ন করা হবে। আমরা অসংখ্যবার এই হাদিসটা বিভিন্ন জায়গায় শুনি, টিভির মধ্যে বলি বা মসজিদের মধ্যে বলি, বিভিন্ন মাহফিলের মধ্যে, অর্থাৎ এই হাদিসে পাক আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর পরেও আমরা জানি কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন কর সম্মুখীন হতে হবে যে নামাজ আদায় করেছি কি না, কতটুকু প্রিপারেশন নিয়েছি আমরা, নামাজ কি আদায় করছি কি না। যে একটা ঘটনা খুবই শিক্ষণীয় এবং খুবই ভয়ঙ্কর, যেটা আমাদের যারা আমরা বেনামাজি রয়েছি এদের জন্য খুবই ভয়ানক বিষয়। এক ব্যক্তির বোন ইন্তেকাল করলো, তো ইন্তেকাল করার পর তার বোনকে যখন তার ভাই, তার আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে দাফন করে দিয়ে আসলো, তো সেই ভাই বাসায় আসার পরে তার স্মরণে পড়লো তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ব্যাগের মধ্যে রয়ে গেছে আর সেটা কবরের মধ্যে দাফন হয়ে গেছে, তার স্মরণে আসলো, সে আবার গেল বোনের কবর খনন করার জন্য। যখন তিনি কবর খনন করলেন, খনন করার পরে সে দেখতে পেল তার বোনের কবরের মধ্যে আগুন ধাউধাউ করে জ্বলছে, তো এই অবস্থা দেখে সে তাড়াহুড়া করে কোনো রকমভাবে মাটি চাপা দিয়ে সে আবার তার ঘরে ফিরে আসলো এবং বলল আম্মা জান আমার বোনের আমল কি আপনি বলুন, দুনিয়াতে তার আমল কেমন ছিল। তো সে বলল যে বাবা তুমি কেন জিজ্ঞাসা করছো, তখন বললো আমার বোনের কবরে আগুন জ্বলছে আমি দেখে আসছি। মা তার সন্তানকে বলতে লাগলো যে তোমার বোন তো সবই ঠিক ছিল কিন্তু নামাজের ব্যাপারে সে অনেক গাফিল ছিল, অনেক অলস ছিল, সে এক অক্তে নামাজ আর এক অক্তে কাজা করে নিত, নামাজের বিষয়ে সে কখনোই গুরুত্ব দিত না, তো আজকে হয়তোবা এই আমলের কারণে, এই নামাজে অলসতার কারণে তার কবরে আজাব হচ্ছে। তার মা কান্না করা শুরু করে দিল। আসলে আমরা যদি দেখি ইমরান ভাই, এই কবরের যে আজাব, আজাব তো মাস্ট হবে, যারা বেনামাজি যারা গুনাহগার আমরা সকলেই জানি কবরে আজাব হবেই বেনামাজিদের জন্য, আল্লাহ মাফ করে দিলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ঘটনাটা আমাদের জন্য কি শিক্ষার বিষয় না? তো এরপর থেকে আমাদের কিন্তু শিক্ষা হয় না, তো কিভাবে আমাদের অন্তরে নামাজের ভালোবাসা গেঁথে যাবে, কিভাবে নামাজের প্রতি মন বসবে, যদি কিছু মাদানী ফুল
নামাজের ফজিলত নামাজের বরকত যদি বলাই হয় না শেষ হবে না। যেমন নবী পাকের হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ইরশাদ করেন নামাজের মধ্যে শিফা রয়েছে, নামাজের মধ্যে বরকত রয়েছে। আজকে দেখা যাচ্ছে অসুস্থ হচ্ছি আর নবী পাক চিকিৎসা বলে দিয়েছেন নামাজ আদায় করে এটার মধ্যে শিফা হয়ে যাবে, আজকে ঘরে বরকত নেই নবী পাক এটার পথ বলে দিয়েছেন কিভাবে নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে ঘরে বরকত হবে, দোকানেও বরকত হবে, অফিসেও বরকত হবে, ব্যবসা প্রতিষ্ঠানেও বরকত হবে,
বিপদ আপদ হয়ে যাবে,
আর নামাজের কেমন ফজিলত, কিতাবে এটা এসেছে বিনয় এবং নম্রতার সহিত দুই রাকাত নামাজ আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সুবহানাল্লাহ,
বিনয় এবং নম্রতার সহিত মাত্র দুই রাকাত নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারাকার মধ্যে এসেছে সারাংশ এরকম যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, ইরশাদ করলেন যে কারো উঠানের মধ্যে যদি নদী থাকে আর ওই ব্যক্তি যদি দৈনিক পাঁচবার সেই নদীর মধ্যে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? তো লোকের আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই না, পাঁচবার গোসলের মাধ্যমে তার শরীরে ময়লা দূরীভূত হয়ে যাবে, এমনিতে চলে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন পানি যেভাবে ময়লাকে ধুয়ে দেয় বান্দার নামাজ বান্দার গুনাহের ময়লা সমূহকে ধুয়ে দেয়। আজকে শরীরে যখন ময়লা লাগে, শরীরে যখন ঘামের গন্ধ থাকে, শরীরে যখন আমাদের পোশাকের মধ্যে যখন ময়লা লাগে, আমরা দুনিয়ার পানি দ্বারা ধৌত করি, বিভিন্ন প্রকার আপনার যে পাউডার রয়েছে, সার্ফ এক্সেল রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা পরিষ্কার করতেছি। আর বান্দার গুনাহের যে ময়লা রয়েছে, নবী পাক হাদিস মুবারকে বলেই দিয়েছেন, গুনাহের ময়লা যদি দূর করতে হয় নামাজ আদায় করো। নামাজ আদায়ের মাধ্যমে বান্দার গুনাহের ময়লা দূর হয়ে যাবে,
অন্তরকে পবিত্র করে,
অন্তর পবিত্র হয়ে যাবে। আর নামাজ আদায়কারী ব্যক্তি নামাজ আদায় করতে করতে এমন একটা স্থানে পৌঁছে যায় যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে নিজের প্রিয় বান্দার মধ্যে,
সুবহানাল্লাহ,
বান্দাদের মধ্যে নিয়ে আসে। আজকে যদি আমরা বুজুগানের দিন রহমতুল্লাহ তাআলাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি না, তাহলে আমরা বুঝতে পারবো, যেমন রাবেয়া বসি রহমতুল্লাহ তাআলার জীবনীতে এসেছে আল্লাহ আকবার, ওনার ইবাদত কেমন ছিল। রাবেয়া বসরী রহমতুল্লাহ তাআলার জীবনীতে এসেছে সারাংশ এরকম যে, রাবেয়া বসরী যখন রাত হতো, রাতের বেলা, তখন যখন তন্দ্রাভাব আসতো, স্বাভাবিক আমাদেরও ঘুম আসে, তার যখন ঘুম আসতো, তখন তিনি নিজেকে নিজে বলতেন, হে রাবেয়া, আজকে রাত্রে ঘুমিও না, আজকে রাত্রে তুমি আল্লাহ তাআলার সন্তোষের জন্য ইবাদত করে নাও, কেননা হতে পারে আগামীকালকের যে সকাল তুমি নাও দেখতে পাও, সকালের আগে তুমি মৃত্যুবরণ করবে। এই কথাগুলি তিনি দাঁড়িয়ে যেতেন, সারা রাত ধরে নফল ইবাদত, নফল নামাজ আদায় করতেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, সারা রাত ধরে নামাজ আদায় করেছে, এখন স্বাভাবিক ফজরের নামাজ আদায়ের পর শরীর ক্লান্ত হয়ে যায়,
এখন তো ঘুমাতেই হবে,
ঘুমাতেই হবে, শরীর আর সাপোর্ট করবে না, সঙ্গ দিবে না। তো রাবেয়া বসরী ফজরের নামাজ আদায় করার পর যখন আবার ক্লান্ত হয়ে যেতেন, আবার নিজেকে বলতেন, হে রাবেয়া, তোমাকে মুবারকবাদ, তুমি গতকালকে রাতরাতে ইবাদতের মধ্যে কাটিয়েছ, নামাজের মধ্যে কাটিয়েছ, মাওলার সন্তুষ্টির মাধ্যমে কাটিয়েছ, কিন্তু হতে পারে যে আজকের দিনটা তোমার শেষ দিন, তাই আজকের দিনও ঘুমিও না, আবার ইবাদত করো। আবার দাঁড়িয়ে যেতেন, সারা দিন যাব একদম একদম রাতের অংশ অবধি তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, বিভিন্ন আমল করতেন। এমন করতে করতে একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, কিতাবে এসেছে রাবেয়া বসরী রহমাতুল্লাহ তাআলার যে ঘরে যে বালিশ ছিল, ওই বালিশের মধ্যে তিনি 50 বছর যাবৎ মাথায় লাগান নাই।
সুবহানাল্লাহ।
ওনার ঘরের যে মানে ছিল না বিছানা ছিল, ওই বিছানার মধ্যে ওনার পিঠ নাকি 50 বছর লাগে নাই। তাহলে কেমন নামাজ আদায় করেছেন? আচ্ছা, এটা কিন্তু ফরজ নামাজ না, নফল নামাজ, কারণ ইশারের নামাজের পর কিন্তু ইশার এবং বিতিরের নামাজের পর কিন্তু যে ফরজ এবং ওয়াজিব নামাজ সেটা কিন্তু রাতে আর আসতেছে না।
জি,
এখন যদি কেউ ঘুমিয়ে থাকে তার জন্য তাহাজ্জুদের নামাজ রয়েছে, যদি না ঘুমিয়ে থাকে তাহলে তো সালাতুল, যদি না ঘুমিয়ে থাকে তাহলে সালাতুল লাইলের নামাজ রয়েছে। আর বুজুগানের দিন রাবেয়া বসরী স্বয়ং আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, 50 বছর এমন ইবাদত করেছেন যে বালিশের মধ্যে মাথা লাগে নাই আর বিছানার মধ্যেও পিঠ লাগে নাই। তো আমরা যদি বুজুগানের দিনদের জীবনী অধ্যয়ন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে সেটার একটা গুরুত্ব আসবে নামাজ আদায়ের ব্যাপারে।
আর রাবেয়া বসরী ঘটনা আপনি যেহেতু বলছেন, তো এই বিষয়ে স্মরণ এসে গেল যে একটি ঘটনা, যে রাবেয়া বসরী রহমাতুল্লাহ আলাইহা, তো তার ঘরে যখন এক চোর আসছে চুরি করার জন্য,
আল্লাহু আকবার,
দেখেন চোর আসছে চুরি করার জন্য, সে চোর যখন পুরো ঘর খুঁজলো চুরি করার জন্য কিছুই পেল না, সে চলে যাওয়ার মতো অবস্থা হলো, তখন রাবেয়া বসরী ডাক দিয়ে বললে, হে চোর, তো এই বদনাটা নিয়ে নাও, এই বদনাটা আছে এটা নিয়ে নাও, তুমি তো চুরি করতে কিছুই পেলে না, তো এটা নিয়ে নাও, এটা নিয়ে তুমি অজু করতে যাও, কিছু খালি হাতে আসছো মানে আমার ঘরে আসছো, কিছু না নিয়ে যাবে এমন তো হতে পারে না, তুমি কিছু নিয়ে যাও, তুমি বরং এই বদনা ভরে পানি নিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। বাস রাবেয়া বসরী বললেন এই কথা মোতাবেক, সে চোর অজু করলো, নামাজ আদায় করলো, যখনই সে নামাজে দাঁড়ালো, কিতাবের মধ্যে আসছে যে যখন চোর নামাজের মধ্যে দাঁড়ালো তখন নামাজের স্বাদ সে পেতে লাগলো।
আল্লাহু আকবার।
কারণ রাবে একদিকে সে নামাজে দাঁড়ালো, আরেকদিকে রাবেয়া বসরী সে আল্লাহ তাআলার কাছে
প্রার্থনা
করলো, হাত উঠিয়ে দিল যে হে আল্লাহ, আমার দায়িত্ব ছিল এটা তোমার বান্দাকে নামাজের মধ্যে দাঁড় করে দেওয়া, এখন তুমি তোমার দায়িত্ব তার উপর রেখে দাও, অর্থাৎ তার কী করণীয় রয়েছে তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। এরপর সে যখন দাঁড়ালো নামাজের মধ্যে, সে বর্ণনার মধ্যে আসে সে চোর এক রাকাত দুই রাকাত নয়, এরকম করতে করতে সারা রাত তার নামাজের মধ্যে পার করে দিল। তো এরপর দেখেন ওই চোর যখন আল্লাহ তাআলার কাছে সে দোয়া করলো, সে চোরও তার জীবনে যে গুণাগুলি ছিল, চুরির যে অভ্যাস ছিল, সকল গুণা থেকে সেই চোর তওবা করে নিল। তো রাবেয়া বসরী রহমাতুল্লাহ আলাইহা তিনি বললেন, হে আল্লাহ, তুমি এই চোরকে মানে একদিনের জন্য নামাজ আদায় করলে সে তাকে তুমি পছন্দ করে নিলে, তার উপর তুমি রাজি হয়ে গেলে, আর আমি যে শত শত দিন ধরে শত শত মাস ধরে তোমার দরবারে আমি উপস্থিত আছি, নামাজ আদায় করছি, তুমি কি আমার উপর রাজি না? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কুদরতিভাবে আওয়াজ আসলো, কিতাবের মধ্যে এরকম আসছে যে বলতে লাগলো, হে রাবেয়া বসরী, তো আমি তো তাকে কবুল করেছি তোমারই কারণে, তোমার দোয়ার কারণে তাকে আমি কবুল করেছি। তো কিতাবের মধ্যে এমন আসছে যে আসলে আল্লাহওয়ালা, ইমরান ভাই আল্লাহওয়ালা যারা ছিল তাদের আমলের মধ্যে বিশেষ যেই গুণটি দেখা যেত তারা নামাজ আদায় করতো, নফল নামাজ। ফরজ তো এটা তো যাদের
ছিল,
যারা নফলই মিস করে না তারা ফরজ কিভাবে মিস করবে?
এটা তো এটা যাদের নফল নামাজ পড়তেই অভ্যস্ত রয়েছে তাদের থেকে কিন্তু ফরজ ছুটে না। শয়তান যদি, আচ্ছা শয়তান কিন্তু প্রথমে ফরজটাকে আমাদের থেকে
ছাড়তে দেয় না। হ্যাঁ,
আগে প্রথমে নফল ইবাদত
শুরু করে নফল থেকে,
তারপর নফল ছেড়ে দিলে সুন্নত নেই, সুন্নত ছেড়ে দিলে ওয়াজিব নেই, ওয়াজিব ছেড়ে দিলে তখন ফরজের মধ্যে চলে,
ফরজের মধ্যে চলে।
আর বুজুগানের দিনরা নফল ইবাদতের মধ্যে, নফল নামাজের মধ্যে নিজেদেরকে এমন পাবন করেছেন যে শয়তান যদি ধোকা দিত কিন্তু তাদের নামাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটাতে পারতো না। আসলে এটাই আমাদের জন্য দরকার, কারণ নামাজ আদায় যে আমরা ফজিলত শুনতেছি, আবার নামাজকে ছেড়ে দেওয়ার অসংখ্য, ছেড়ে দেওয়ার কারণে যে অসংখ্য আজাব হবে, এটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নবিয়ে পাক হাদিসে মুবারাকার মধ্যে বলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কাজুল ঈমান থেকে অনুবাদ, অতপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ এলো যারা নামাজগুলোকে নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অবিলম্বে তারা দোজকের মধ্যে গাইয়ে এর জঙ্গল পাবে। এই যে এটার মধ্যে, এই আয়াতে মুবারাকার মধ্যে গাইয়া নামক এর একটি উপত্যকার উল্লেখ রয়েছে, জাহান্নামের একটি উপত্যকা। আচ্ছা, সেই উপত্যকার মধ্যে একটি কূপ রয়েছে যেটাকে হাবহাব বলা হয়। যখন জাহান্নামের আগুন নিবুনিবু হয়ে যায়, অর্থাৎ নিবে যাবে এমন অবস্থা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই হাবহাব নামক কূপকে খুলে দেন, যার কারণে জাহান্নামের আগুন আবার প্রজ্বলিত হয়ে যায়। কিতাবে এসেছে সেই হাবহাব নামক, গাইয়ে নামক উপত্যকা, হাবহাব নামক কূপের মধ্যে যাদেরকে ফেলা হবে, যাদেরকে আজাব দেওয়া হবে, তাদের মধ্যে একদল হচ্ছে বেনামাজি, বেনামাজি ব্যক্তিকে সেখানে ফেলা হবে। হাদিস মুবারাকার মধ্যে আরেক জায়গায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সারাক্ষ এরকম, জাহান্নামের মধ্যে আরেকটি উপত্যকা রয়েছে যেটাকে লামলাম বলা হয়, সেই উপত্যকার মধ্যে বিশাল বড় বড় সাপ রয়েছে। আচ্ছা, সাপের দূরত্ব কেমন, দৈর্ঘ্য কেমন? কিতাবে এসেছে সাপগুলোর দৈর্ঘ্য হচ্ছে এমন যে সাপের মাথা থেকে লেজ পর্যন্ত যে দূরত্ব রয়েছে না, সেটা হচ্ছে এক মাস সময়। মাথা থেকে লেজ পর্যন্ত যেতে এক মাস সময় লাগবে। ওই সাপ যখন ওই জাহান্নামী বান্দাকে, যাদেরকে লামলাম উপত্যকায় ফেলা হবে, এদেরকে যখন একটা ছোবল দিবে, তখন 70 বছর যাবৎ তার শরীরে বিষ থাকবে। আচ্ছা, শুধু বিষ থাকবে না, 70 বছর যাবৎ তার শরীরে সেই অংশের মধ্যে ব্যথা অনুভূত হবে। 70 বছর, 70 বছর আগে যখন ছোবল দিবে, একটা ছোবলের কারণে, বিষের কারণে, আজাবের কারণে বান্দার শরীর থেকে গোস্তগুলো ঝরে ঝরে পড়বে, শুধু তার শরীরের মধ্যে হাড্ডি থাকবে। আর সেই যে কূপের মধ্যে, লামলাম কূপের মধ্যে যাদেরকে ফেলা হবে না, তাদের মধ্যে একদল হচ্ছে বেনামাজি ব্যক্তি, তো তাদের আজাব কেমন ভয়ানক হবে।
আল্লাহ আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আজকের বিষয় ছিল নামাজিদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ, দয়া। আসলে যারা নামাজি ব্যক্তি, যারা নামাজি বান্দা আল্লাহ পাকের, তো আল্লাহ পাকের অনুগ্রহ তাদের প্রতি থাকে, নবী পাকের অনুগ্রহ, নবী পাকের দয়াও তাদের প্রতি থাকে। নামাজ পড়লে যেভাবে আল্লাহ তাআলা খুশি হয়, তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার উম্মতের প্রতি খুশি হয়। আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা।
আল্লাহু আকবার।
তো যেই নামাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা, আজকে সেই শীতলতাকে আমরা ছেড়ে দিচ্ছি, সেই নামাজকে আমরা অলসতার কারণে আমরা ত্যাগ করছি, অফিসের কাজের জন্য আমরা ত্যাগ করছি, ব্যবসার জন্য আমরা ত্যাগ করছি, বিভিন্ন খেলাধুলার কারণে আমরা ত্যাগ করছি, অহেতুক কাজের জন্য, কোনো কাজ নেই, আমরা শুধু শুধু বসে আছি, আড্ডা দিচ্ছি, আজান দিচ্ছে মসজিদে, ইমাম মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা আজান শোনার পরেও আমরা বসে আছি, ফ্রেন্ডদের মধ্যে কথাবার্তা বলছি, তাও আমরা নামাজ পড়ছি না। দর্শকবৃন্দ, নামাজ না পড়ার অনেক ভয়াবহ শাস্তি আমাদেরকে মুবাল্লিগ ইসলামী ভাই বলেছেন। তো আমরা যেন এখন থেকে, যারা নামাজ পড়ি না বা যারা আমরা নিয়মিত নামাজ আদায় করি না, আসুন না আমরা এখন থেকে তওবা করে নিই। তওবার রাস্তা এখনও খোলা আছে, যদি আপনি আমি এখন থেকে তওবা করে নিই, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেবে। আর কিতাবের মধ্যে আসছে যে যখন বান্দা তওবা করে সত্যিকার অন্তরে, তখন সে এমন যে তার কোনো গুনাহই থাকে না। তো আমরা এখন থেকে তওবা করি, যেন আজকে থেকে আমরা আর কখনোই নামাজকে কাজা দিব না, নামাজে অলসতা করব না। আর যেই সমস্ত নামাজগুলি আমাদের ইতিমধ্যে কাজা হয়ে গেছে, আমরা নামাজ পড়তে পারিনি, আমরা যেন তওবা করে সেই নামাজগুলো পুনরায় আমরা কাজা আদায় করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়। দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডের মধ্যে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।